শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আহসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন বেলা 12টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে কক্সেস বাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট।
সেন্ট মার্টিন দ্বীপে বিজিবির বর্ডার আউটপোস্ট বা বিওপি ক্যাম্প স্থাপনের লক্ষ্যে রবিবার থেকে নিয়মিত টহল ও মহড়া জোরদার করা হয়েছে।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
ঢাকায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করায় বাংলাদেশ সন্দিহান।
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
ভোটের আগে রাজ্যে পুলিশ কর্তাদের বদলির বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে ভারতের নির্বাচন কমিশন আজ জানিয়েছে তারা উচিত কাজই করেছে।
তবে শুরুতেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শগুফতা নাসরিন কুই। আহতদের এবং বেসামরিক লোকজনদের সরিয়ে নেওয়ার জন্য ত্রিপোলির উপকণ্ঠে 2 ঘণ্টার অস্ত্রবিরতির জরুরি আবেদন জানিয়েছে জাতিসংঘ। সাবেক সামরিক কমান্ডার খলিফা হাফতারের নেতৃত্বাধীন পূর্ব লিবীয় সামরিক বাহিনী রাজধানী দখলের জন্য চাপ অব্যাহত রেখেছে। জাতিসংঘ সমর্থিত লিবিয়ার প্রধানমন্ত্রী ফয়েজ আল সেরাজ হাফতারের এই পদক্ষেপকে অভ্যুত্থানের প্রচেষ্টা বলে আখ্যায়িত করেন। হাফতার ও তার বাহিনী রাজধানীর উপকণ্ঠে পৌঁছে গেছে বলে মনে হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী সেরাজ বলেছেন সরকারি বাহিনী তাদের মোকাবেলা করতে প্রস্তুত। লিবিয়ায় জাতিসংঘের মিশন ওই এলাকায় সকল পক্ষের প্রতি মানবিক কারণে 2 ঘণ্টার জন্য অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে। রুয়ান্ডাতে ব্যাপক গণহত্যার 25তম বার্ষিকী উদযাপনের নেতৃত্ব দিলেন প্রেসিডেন্ট পল কাগামে। ওই গণহত্যায় লক্ষ লক্ষ মানুষ নিহত হয়। যারা দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে তাদের প্রতি কঠোর সতর্কবাণী উচ্চারণ করেন প্রেসিডেন্ট কাগামে। 1994 সালের ঘটনার কথা স্মরণ করার জন্য যারা সমবেত হন তাদের উদ্দেশ্যে কাগামে বলেন, আমরা কোনো বিশেষ স্থান দাবি করি না, কিন্তু দাবি করার স্থান আমাদের আছে। আমাদের ভেতরে লড়াই করার স্পৃহা আছে। এখানে যা ঘটছে তা কখনো আর ঘটবে না। ব্যাপক গণহত্যার 25তম বার্ষিকী উদযাপনের আগে পর্যন্ত রুয়ান্ডা ও উগান্ডার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। উগান্ডার বিরুদ্ধে রুয়ান্ডা অভিযোগ করে যে কিগালি সরকারের বিরোধিতা করে যেসব গ্রুপ তাদের সমর্থন দেয় উগান্ডা। উগান্ডা ওইসব অভিযোগ প্রত্যাখ্যান করে। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে বিশেষ কৌশলী রবার্ট মুলারের পূর্ণ রিপোর্ট প্রকাশ পেলে এটা প্রমাণিত হবে যে যে প্রাথমিক উপসংহার টানা হয়েছিল তা ভুল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউসের কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করেন। আগে বলা হয়েছিল যে নির্বাচনে বিজয়ে ট্রাম্প বা তার সহকারীরা মস্কোর সঙ্গে ষড়যন্ত্র করেনি। প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে এ সম্পর্কে মন্তব্য করেন। বাংলাদেশ সেন্ট মার্টিন দ্বীপের বর্ডার আউটপোস্ট বা বিওপি ক্যাম্প স্থাপন করতে যাচ্ছে। এরই মধ্যে বিজিবির নিয়মিত মহড়া ও টহলও শুরু হয়েছে। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট।
মিয়ানমারের সীমান্ত ঘেঁষা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তায় আবারও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার থেকে সেন্ট মার্টিনে বিজিবি সদস্যরা টহল শুরু করেছে। টেকনাপোস্ত বিজিবি 2 ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, সেন্ট মার্টিন দ্বীপে বিজিবির বর্ডার আউটপোস্ট বা বিওপি ক্যাম্প স্থাপনের লক্ষ্যে রবিবার থেকে নিয়মিত টহল ও মহড়া জোরদার করা হয়েছে। বিওপি ক্যাম্প স্থাপন হওয়া পর্যন্ত তা নিয়মিতভাবে চলবে, তবে এতে কোনো ধরনের ভারী অস্ত্র ব্যবহার করা হচ্ছে না। বর্তমান সরকার মনে করছে সেন্ট মার্টিনে নিরাপত্তায় বিজিবি মোতায়েন দরকার। এদিকে গত বছর সেন্ট মার্টিনকে নিজেদের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেছিল মিয়ানমার সরকার। বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ করার পর মিয়ানমার মানচিত্র থেকে সেন্ট মার্টিনকে বাদ দেয়। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
বাংলাদেশ মনে করে ঢাকায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করার মতো এমন কোনো ঘটনা ঘটেনি। অনেকটা বিস্ময় প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোয়েন্দাদের সতর্কতা জারির কারণ খুঁজে বের করারও নির্দেশ দিয়েছেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরাসরি বলেছেন, বাংলাদেশে এমন কিছু হয়নি যে এদেশে আমেরিকা নিরাপত্তা সতর্কতা জারি করতে হবে। মন্ত্রী বলেন, বাংলাদেশে কিছুদিন পরপর সতর্কতা জারি করার বিষয়টি যুক্তরাষ্ট্রের অভ্যাসে পরিণত হয়েছে। কেন তারা এমন করছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার এক অনুষ্ঠানে বলেন, দেখলাম আমেরিকা একটা নিরাপত্তা সতর্কতা দিয়েছে, কি কারণে তারা এই সতর্কতা দিল তা বলেনি বা কোনো ব্যাখ্যাও দেয়নি। গত 3 এপ্রিল বাংলাদেশ সহ বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নাগরিকরা উগ্রপন্থীদের টার্গেটে পরিণত হতে পারেন এই আশঙ্কা থেকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের তরফে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। সতর্কতায় বলা হয়, নিউজিল্যান্ডের 2 মসজিদে 15 মার্চে সন্ত্রাসী হামলার প্রতিশোধের আহ্বান সম্পর্কিত আইএস ও আলকায়দার চলতি হুমকির প্রেক্ষাপটে এই সতর্কতা জরুরি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য সহ আহত হয়েছেন 7 জন। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা হাসান ফেরদৌস।
অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া 6 নেতাকর্মীর মুক্তির দাবিতে রোববার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্রলীগ। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা প্রধান গেটে তালা ঝুলিয়ে দেয়। সকাল 11টার দিকে তালা খুলতে গিয়ে পুলিশের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পুলিশ ধাওয়া দিলে ছাত্রলীগ নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ছাত্রলীগও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলে পুলিশও 7 জন আহত হয়। ছাত্রলীগের অভিযোগ, বিনা উস্কানিতে পুলিশ তাদের উপর হামলা চালিয়েছে।
আমরা শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করছিলাম, এইখানে হঠাৎ করে পুলিশ বর্বর হামলা চালিয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি আছে, অবশ্যই আমরা আমাদের যে বিধি আছে সেই মতো আমরা ব্যবস্থা গ্রহণ করব।
হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতে ভোটের আগে পশ্চিমবঙ্গের পুলিশ কর্তাদের বদলির বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে ভারতের নির্বাচন কমিশন আজ জানিয়েছে তারা উচিত কাজই করেছে। এ বিষয়ে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
ভোটের মুখে কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনার এবং বীরভূম ও ডায়মন্ড হারবারের পুলিশ সুপারদের বদলির পরে শনিবারেই নির্বাচন কমিশনে কড়া চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ ছিল কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে, বিজেপির নির্দেশেই এই রদবদল করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়ে দেয়, বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরেই ওই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় যে যে অভিযোগ করেছেন সেগুলি কোনোটাই ঠিক নয়। কোনো রকমের পক্ষপাতদুষ্ট আচরণ করেনি কমিশন, কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রভাবেও এই সিদ্ধান্ত নেয়নি তারা। সার্বিক রিপোর্ট অর্থাৎ বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দেওয়া রিপোর্ট এবং কমিশনের নিজস্ব রিপোর্টের ভিত্তিতেই অবাধ নির্বাচনের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সারা দেশে যে কোনো জায়গায় এই ব্যবস্থা নেওয়ার সম্পূর্ণ অধিকার তাদের আছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
রবিবার পাকিস্তান সতর্ক করে দিয়েছে যে তার দেশের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করছে পাকিস্তান। নতুন দিল্লি যাতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন না করে তা নিশ্চিত করার জন্য পাকিস্তান আন্তর্জাতিক সমাজের প্রতি জরুরি কূটনৈতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, আমাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে ভারত চলতি মাসেই আবার নতুন করে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই হামলা হতে পারে 16-20 এপ্রিলের মধ্যে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পুনর্নির্বাচিত হলে তিনি অধিকৃত পশ্চিম তটে ইহুদি বসতি স্থাপনাগুলো একীভূত করবেন। শনিবার ইসরায়েলি চ্যানেল 12 নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল পরবর্তী পর্যায়ে যাবে এবং পশ্চিম তটের নিয়ন্ত্রণ বজায় রাখবে ও সেখানে বর্তমানে যেসব ইহুদি বসতি স্থাপনা আছে তা ভেঙে না দিয়ে সেখানে ইসরায়েলি সার্বভৌম ক্ষমতা আরোপ করবে। নেতানিয়াহুর মন্তব্যে খুশি হন অতি দক্ষিণপন্থী ছোট দলগুলো এবং কট্টরপন্থী ভোটাররা, তারা ফিলিস্তিনিদের কোনো ভূমি দিতে চায় না। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র নাবিল আবু আরদাইনা রয়টার্স সংবাদ সংস্থাকে বলেছেন, যে কোনো পদক্ষেপ বা ঘোষণা প্রকৃত তথ্য পরিবর্তন করবে না, বসতি স্থাপনা অবৈধ এবং সেগুলো সরিয়ে দেয়া হবে। বিশ্ব সংবাদ আপাতত শেষ হলো।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। একটু আগেই খবরে হয়তো শুনেছেন, বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ সেন্ট মার্টিনস দ্বীপে নিরাপত্তার জন্য সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বর্ডার আউটপোস্ট ক্যাম্প স্থাপন করা হচ্ছে। রবিবার দুপুরে বিজিবির এক প্লাটুন সদস্য দেশের সর্বদক্ষিণের এই দ্বীপে অবস্থান নেয়। এখন থেকে তারা সেখানে সীমান্ত নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কথা বলছি কক্সবাজারে সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের সাথে। শাকিল, সেন্ট মার্টিনস দ্বীপে এই যে বর্ডার আউটপোস্ট ক্যাম্প স্থাপন করা হবে, এর কারণ কি?
হ্যাঁ, আপনি একেবারে ঠিক বলেছেন। এই যে ওখানে যে বিওপিসি স্থাপন করা হবে, এটা কিন্তু যদিও বা বলা হচ্ছে এটা অন্য 10টির মতো একটা বিওপি, কিন্তু এটা কোনোভাবেই অন্য 10টির মতো নয়। এটাতে বিশেষ একটা এখানে কারণ আছে। আপনারা জানেন 2018 সালের অক্টোবরে মার্টিনকে নিজেদের অংশ বলে দাবি করেছিল মিয়ানমার। সেদেশের সরকারের জনসংখ্যা বিষয়ক বিভাগের ওয়েবসাইটে মিয়ানমারের যে মানচিত্র প্রকাশ হয়েছিল তাতে সেন্ট মার্টিনকে তাদের ভূখণ্ডের অংশ দেখানো হয়েছিল। তখনই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের তৎকালীন রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানায়। এরপর মিয়ানমার মানচিত্র থেকে সেটি পরিবর্তন করে। কক্সবাজার সংলগ্ন এই যে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যেটা আপনি বলেছেন পর্যটন আকর্ষণ, সেটা তো বাংলাদেশের ভূখণ্ডের অংশ। ব্রিটিশ শাসনাধীন 1937 সালে যখন বার্মা ও ভারত ভাগ হয় তখন সেন্ট মার্টিন ভারতে পড়েছিল। 1974 সালে ভারত ভাগের সময় সেন্ট মার্টিন পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। 1971 সালে স্বাধীনতার পর থেকে এটি বাংলাদেশের অন্তর্গত। 1974 সালে সেন্ট মার্টিনকে বাংলাদেশের ধরে নিয়েই মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা চুক্তি হয়। ওই চুক্তিতে কিন্তু মিয়ানমারই সেন্ট মার্টিনকে বাংলাদেশের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু এরপরও বিভিন্নভাবে মিয়ানমার সীমান্তে আক্রমণাত্মক ভূমিকা রাখছে। শুধু সেন্ট মার্টিন দ্বীপ নয়, চট্টগ্রাম পর্যন্ত মিয়ানমারের ভূখণ্ড ছিল এমন দাবি সম্বলিত বেশ কিছু কাগজপত্র কিন্তু আমরা বিভিন্ন সময় অনলাইনে দেখি। মূলত মিয়ানমার রোহিঙ্গা ইস্যুতে ধামা ছাবাতে নতুন কোন ইস্যু তৈরি করতে চায় বা তারা ভিন্ন দিকে দৃষ্টি ফেরাতে চায়, এজন্য তারা সীমান্তে সবসময় আক্রমণাত্মক। যদিও বা বাংলাদেশ এতে খুব বেশি সাড়া দেয় না এ ধরনের আক্রমণাত্মক ভূমিকায়, কিন্তু এরপরও বাংলাদেশ তাদের নিরাপত্তা এবং ওসব বিষয় সবকিছু মাথায় রেখে কিন্তু এই ডিওপিটা সেন্ট মার্টিনে স্থাপন করতে যাচ্ছে।
সেন্ট মার্টিনস দ্বীপের বর্তমান পরিস্থিতি কেমন?
হ্যাঁ, আপনি যদি সাদা চোখে দেখেন সেন্ট মার্টিন দ্বীপের বর্তমান পরিস্থিতি খুবই স্বাভাবিক, কিন্তু সাম্প্রতিক সময়ে ওখানে বেশ কিছু রোহিঙ্গা উদ্ধার হয়েছে। আপনি একই সাথে 115 জন রোহিঙ্গা উদ্ধার হয়েছে, আপনার 10 লাখ 20 লাখ ওরকম ইয়াবা উদ্ধার হচ্ছে, এবং সেন্ট মার্টিনে কিন্তু কিছুদিন আগে গলা কাটা লাশ উদ্ধার হয়েছে, যেটা রোহিঙ্গার লাশ, যেটা ধারণা করা হচ্ছিল যেটা মিয়ানমার থেকে ভেসে এসেছে। তাহলে মিয়ানমারের অভ্যন্তরে কিন্তু অনেকগুলো যে ঘটনা, এগুলোর ঘটনার কিন্তু সিমটম সেন্ট মার্টিনে ভেসে আসছে, এবং এসব কারণে সেন্ট মার্টিন কিন্তু এখন যদিও বা দেখা যায় এটা খুবই স্বাভাবিক, কিন্তু এটার পেছনে অনেক ঘটনার সাক্ষী হচ্ছে সেন্ট মার্টিন। এবং ওখানে আপনারা জানেন পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, কোস্টগার্ড রয়েছে, সবাই ওখানে খুব টহল জোরদার করেছে। আজকে থেকেই বিজিবির টহলও জোরদার হলো এবং এটা চলতে থাকবে। আমরা এমনি দেখতে পাচ্ছি এটা খুবই স্বাভাবিক, পর্যটক যাচ্ছে সেখানে তীর্থরাখি করে, আবার পর্যটকরা নিরাপদে ফিরে আসছে। কিন্তু যে কোনো সময়ই আসলে মিয়ানমার এর পক্ষ থেকে যে কোনো ধরনের একটা অস্থিতিশীল পরিস্থিতির একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করার মতো পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করি।
সাম্প্রতিক কালে আপনি বলছিলেন যে আক্রমণাত্মক একটা অবস্থান আছে মিয়ানমারের সীমান্তের দিকে, তো এর ফলে পর্যটন তো প্রভাবিত হচ্ছে নাকি? কারণ টেকনাফ দিয়ে সেন্ট মার্টিনস দ্বীপে পর্যটকরা যান, সি ট্রাকে করে যান, তো সেখানে যদি পার্শ্ববর্তী দেশের একটা আক্রমণাত্মক অবস্থান থাকে তাহলে তো পর্যটকরা সেইভাবে নিরাপদ বোধ করবেন না।
হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, এই যে সেন্ট মার্টিনে যদি যেতে হয় তাহলে কিন্তু মিয়ানমারের খুব পাশ দিয়ে কিন্তু সি ট্রাকটা যায়। আপনি যে নদীটা দিয়ে যায় নাফ নদী, এই নদীটা কিন্তু একটা আন্তর্জাতিক নদী, এটা একার বাংলাদেশের নয়, আবার একার মিয়ানমারের নয়, এটার মাছ বরাবর একটি আছে, কাল্পনিক একটা রেখা আছে, ওই রেখাটার পাশ দিয়ে কিন্তু যায়। তাহলে ওই পারে যখন কোনো টেনশন হয় তখন কিন্তু একটা পর্যটনের একটা প্রভাব পড়ে। আমরা দেখি বিভিন্ন সময়ে যখন মিয়ানমারে ও ধরনের তাদের আর্মি ডেভেলপ করে, তাদের ওখানে কোনো সহিংসতা হয়, তখন কিন্তু পর্যটন, বিশেষ করে সেন্ট মার্টিনে পর্যটন যাওয়াটাও বন্ধ হয়ে যায়। ঠিক এখন কিন্তু সবকিছুই স্বাভাবিক আছে, তবে কিছুদিন আগে, একেবারে 3-4 দিন আগেও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং মিয়ানমারের যে সীমান্তরক্ষী বাহিনী মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপি, তারা একটা ফ্রেন্ডশিপ ভলিবল টুর্নামেন্ট করেছে এটা ঘুমদুম সীমান্তে, এটা বাংলাদেশের অংশেই হয়েছে, বাংলাদেশের অনেক স্থানীয় দর্শক সেখানে উপস্থিত ছিল, উভয় দেশের শীর্ষস্থানীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রধানরা ওখানে ছিলেন। একটা দেখানো হচ্ছে আসলে, এটা আমরা বাংলাদেশের পক্ষ থেকেই বারবার বলা হচ্ছে, হ্যাঁ আমরা একটা শান্তিপূর্ণ সহাবস্থান থাকি উভয় দেশের মধ্যে, কিন্তু পর্যটনের যে বিষয়টা আপনি বলছেন, যখনই এ ধরনের কোন উদ্ভূত পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু সেন্ট মার্টিনের একটা পর্যটন যাওয়ার নিয়ে শঙ্কা তৈরি হয় এবং পর্যটন অনেক সময় যাওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু কক্সবাজারের যে মূল পর্যটন জন্য কক্সবাজার সমুদ্র সৈকত, এখানে কোনোদিনও এটার প্রভাব পড়ে না, কারণ এটা সীমান্ত থেকে অনেক দূরে।
আচ্ছা, সীমান্ত পরিস্থিতি তাহলে এখন স্বাভাবিক আছে?
হ্যাঁ, এখন স্বাভাবিক আছে। বাংলাদেশের পক্ষ থেকে আপনারা যে রিপোর্টেও জানিয়েছেন, এই যে নতুন করে একটি চেকপোস্ট, বেশ কিছু চেকপোস্ট বানানো হয়েছে এবং একটা বিওপি ক্যাম্প স্থাপন করা হয়েছে, সেখানে টহল চলছে এবং তাদের কিছু অনুশীলন চলছে, এই অনুশীলন চলতে থাকবে, এটা হয়তো আর বন্ধ হবে না। এটা যে নতুন যে একটা ক্যাম্প স্থাপন করা হবে, কতদিন পর্যন্ত এটা রুটিন অনুযায়ী এই টহল চলবে?
নিশ্চয়ই। মোয়াজ্জেম হোসেন শাকিল, আপনাকে অনেক ধন্যবাদ।
হ্যাঁ, ধন্যবাদ আপনাকে।
জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং এনজিও বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা লক্ষ লক্ষ রোহিঙ্গার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তায় কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং এনজিওগুলো এবং বিশেষজ্ঞগণ বর্ষাকালীন অতিবৃষ্টি, ঝড়, জলোচ্ছ্বাস, ভূমিধসের ঝুঁকিতে থাকা লাখ লাখ রোহিঙ্গাদের নিরাপদ বসবাস ও জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আগাম প্রস্তুতিমূলক যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা যথেষ্ট ও পর্যাপ্ত নয় বলে অনেক সংস্থাই উদ্বেগ এবং শঙ্কা প্রকাশ করেছে ইতিমধ্যে। যদিও বাংলাদেশ সরকার এবং অন্যান্য সংস্থাসমূহ কিছু কিছু প্রস্তুতিমূলক ব্যবস্থা এরই মধ্যে গ্রহণ করেছে, রোহিঙ্গা শরণার্থীরা বর্ষা মৌসুমকালীন সময়ে কী ধরনের ঝুঁকির মধ্যে রয়েছেন এবং ভবিষ্যতেও পড়তে পারেন সে সম্পর্কে বলছেন বিশিষ্ট জলবায়ু এবং পরিবেশ বিষয়ক বিশেষজ্ঞ প্রফেসর আইনুন নিশাদ।
প্রথমত টেকনাফ অঞ্চলে একটু দক্ষিণ দিকে যারা আছে কিংবা একটু সমতল ভূমিতে যারা আছে সমুদ্রের কাছাকাছি, সেখানে রিস্ক ইজ ভেরি হাই। টেকনাফ অঞ্চলে আমাদের উপকূলীয় রক্ষা বাঁধ যেটা 15 ফুট থাকার কথা সেটা আছে বলে আমার মনে হয় না। গত বছরও ঘূর্ণিঝড় এসছে কিন্তু জলোচ্ছ্বাসটা অত উঁচু হয়নি বলে তারা বেঁচে গেছে। কাজেই জলোচ্ছ্বাসের সম্মুখীন হয় আছে, বা কুতুপালম কিংবা এ সমস্ত এলাকা তো অনেক উঁচু এলাকা, সেখানে ভয়টা হচ্ছে অতিবৃষ্টি এবং ঘূর্ণিঝড়, সাইক্লোনিক ওয়েদার, খুব ভারী বাতাসে এই তাদের ঘর বাড়ি নষ্ট হতে পারে। গত বছরও কিছু ঝড় হয়েছে কিন্তু মোটামুটি ঘরগুলো তেমন ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু অল্প সময়ে বেশি বৃষ্টি অথবা খুব ভারী বৃষ্টির আশঙ্কা থাকে, সেখানে ল্যান্ডস্লাইডের ভয় আছে। ওখানে যারা তত্ত্বাবধানে আছে বাংলাদেশ সরকারের কর্মকর্তারা কিংবা ইউএন এর কর্মকর্তারা এই প্রাকৃতিক দুর্যোগগুলোর কথা মনে রেখে বেশ কিছু পদক্ষেপ তারা নিয়েছে। তবুও আশঙ্কা তো থেকেই যায়। আমার কাছে আশঙ্কাটা হচ্ছে ল্যান্ডস্লাইডের, আমার কাছে আশঙ্কাটা হচ্ছে জলাবদ্ধতার, আমার কাছে ভয় হচ্ছে ঘূর্ণিঝড়ে বাড়িঘর উড়ে যাওয়া, আর টেকনাফ অঞ্চলে নিচু জমিতে যারা আছে তাদের জলোচ্ছ্বাসে আক্রান্ত হওয়া।
না, যে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা যথেষ্ট কিনা আপনি বলবেন?
না, যথেষ্ট তো না। ওখানে সাইক্লোন শেল্টারের যে ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছিল ইতিমধ্যে, সেটা তো স্থানীয় জনসাধারণের কথা চিন্তা করুন। রোহিঙ্গা যে অতিরিক্ত জনগোষ্ঠী, এটার জন্য চিন্তা করে তো শেল্টার বানানো হয়নি।
বলছিলেন প্রফেসর আইনুন নিশাত। এদিকে বাংলাদেশ সরকারের রোহিঙ্গা সংক্রান্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম মনে করেন, আগের বছরের তুলনায় এবছরের বর্ষা মৌসুমে রোহিঙ্গা শরণার্থীদের জন্য সামগ্রিক প্রস্তুতি অনেক ভালো। মোহাম্মদ আবুল কালাম কক্সবাজার থেকে ভয়েস অব আমেরিকাকে বলেন, ঝড় বন্যা বৃষ্টির যে মৌসুমটি, এতে রোহিঙ্গাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে ব্যবস্থা নেওয়া হয়েছে এ নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন বিশেষজ্ঞ। তা আপনাদের যে প্রস্তুতি এবং আপনাদের যে ব্যবস্থাগুলি ইতিমধ্যে নেওয়া হয়েছে এটা কি যথেষ্ট বলে আপনি মনে করেন?
স্বভাবত কক্সবাজার বাংলাদেশের উপকূলীয় উন্নয়ন এলাকার মতো একটি দুর্যোগ প্রবণ এলাকা, এবং এটা বিস্তৃত সমুদ্রের সাথে বিস্তৃত সীমানা থাকার ফলে এখানে ঝুঁকির পরিমাণটা বা মাত্রাটা একটু বেশি। আমরা গতবারও আসলে বিস্তারিত পরিকল্পনা এবং কর্মসূচি গ্রহণ করেছিলাম। অবশ্যই এটাও উল্লেখ করবার মতো যে গত বছর আমরা কোনো বড় ধরনের ঘূর্ণিঝড় আমাদের মোকাবেলা করতে হয়নি, সেই প্রস্তুতি এবং অভিজ্ঞতা আমাদের আছেই।
আমি এর মধ্যে আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আপনারা সব মিলিয়ে কি কার্যক্রম গ্রহণ করেছেন এবং এই কার্যক্রম যথেষ্ট কিনা?
আমরা 32টা ক্যাম্পে 3200 ভলান্টিয়ার নির্বাচন করেছি, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি দুর্যোগ মোকাবেলা, দুর্যোগের ক্ষেত্রে কিভাবে রেসপন্স করতে হবে, তাদের নিজেদেরকে রক্ষা করতে হবে, তাদের যে সম্প্রদায়ের যে মানুষজন আছে তাদেরকে কিভাবে রক্ষা করা যাবে, এই বিষয়ে তাদেরকে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাদেরকে তৈরি করা হয়েছে।
কিন্তু ঝড় বন্যা জলোচ্ছ্বাসের ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা মাঠ পর্যায়ে নিয়েছেন, ইনফ্রাস্ট্রাকচার কি ডেভেলপ?
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে কর্মসূচি নেওয়া হয়েছে এই রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে, সেখানে কিন্তু অনেকগুলি সেক্টরও বেশি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, এই যে আমরা সাইক্লোন শেল্টার যেটা বলি, সাইক্লোন শেল্টার তৈরি করা হবে, সেগুলির কাজ চলমান আছে, এখন চলছে। এর বাইরে আমাদের ক্যাম্পের ভেতরে যে সমস্ত কমিউনিটি স্ট্রাকচার যেগুলি আছে, যেমন কমিউনিটি স্পেস, লার্নিং সেন্টার আছে, মসজিদ আছে, উইমেন ফ্রেন্ডলি স্পেস আছে, এই সমস্ত স্পেস গুলিকেও আমরা এগুলি শক্ত মজবুত করে রিইনফোর্স করা হচ্ছে কাঠামোগুলি, যাতে এরকম দুর্যোগের ক্ষেত্রে আমরা লোকজনকে সেখানে ইভাকুয়েট বা আশ্রয় প্রদান করতে পারি। বলতে পারি, খুব জোর দিয়ে বলতে পারি যে আমরা মোটামুটি আমরা প্রস্তুত আছি, আমাদের সব দিক থেকে আমরা প্রস্তুত।
তাহলে উদ্বেগটা কেন?
উদ্বেগ হতে পারে, এখানে কারণ হতে পারে যে একটা একটা খুবই ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে বসবাস করছে, তো মানুষ স্বভাবতই আশঙ্কা তো থাকতেই পারে, এটা যে যদি খুব প্রবল মাত্রার একটি ঘূর্ণিঝড় হয়, সাইক্লোন হয়, সেক্ষেত্রে কি হতে পারে। এটি তো শুধু রোহিঙ্গাদের জন্য না, এটা তো আমাদের নিজেদের জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য। তো
ভূমিধসের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে?
ভূমিধসের জন্য আমরা আশা করছি যে ভূমিধস এবার আমাদের জন্য অত বেশি আশঙ্কাপূর্ণ হবে না, এই জন্য যে গত বছর আমরা অনেকগুলি 100-এরও বেশি ছোট আকারের ল্যান্ডস্লাইডিং ভূমিধসের ঘটনা ঘটেছে আমাদের ক্যাম্পে, আমরা আমাদের প্রস্তুতির ফলে, পূর্ব প্রস্তুতির ফলে আমরা ব্যাপক ক্ষতি এড়াতে পেরেছি, কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এবার আমরা গত এক বছর জুড়ে কিন্তু আমাদের এই যে আমাদের যে জমি আছে সেগুলিকে আরো শক্ত করার জন্য সে প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে, এবং আমরা গত বছর কিন্তু ব্যাপক বনায়ন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছি, ফলে ক্যাম্প কিন্তু পুরো ক্যাম্প এলাকাটি আগে যেরকম উষর দূষর দেখাতো এখন সেই অবস্থা নেই, এটা অনেকটাই গ্রিন এখন।
বলছিলেন রোহিঙ্গা সংক্রান্ত শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম। আন্তর্জাতিক সংস্থাসমূহ ও এনজিওগুলো এবং বিশেষজ্ঞগণ বর্ষা মৌসুমে ঝুঁকিতে থাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও ব্যাপক মাত্রায় আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষভাবে এগিয়ে আসতে হবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখন থেকে 70 বছর আগে 1949 সালে এপ্রিল মাসের গোড়ার দিকে এই ওয়াশিংটন ডিসিতেই কয়েকটি দেশের প্রতিনিধি মিলে নেটো জোট গঠন করেছিলেন। আক্রান্ত হলে এই জোটের সদস্যরা একে অপরের সাহায্যে এগিয়ে আসবে, এই রকম একটা প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল। 70 বছর পর এই জোট নতুন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, শীতল যুদ্ধের সময়কার চ্যালেঞ্জের মতোই। এদিকে ট্রাম্প প্রশাসনও নেটো সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে। তুরস্ক সহ নেটো সদস্যদের মধ্যেও কিছু অভ্যন্তরীণ সমস্যা রয়ে গেছে। এসব কিছুর প্রেক্ষাপটে নেটোর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি ডক্টর সাইদ ইফতেখার আহমেদের সাথে কথা বলেছেন সহকর্মী আনিসা আহমেদ।
ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, নেটো তার 70তম বার্ষিকী পালন করল সম্প্রতি। নেটোর মহাসচিব জেন্স স্টটেনবার্গ তিনি বলেছেন যে 70 বছর ধরে নেটো বারবার আমাদের নিরাপদ রাখতে তৎপর থেকেছে, আর সংঘর্ষ এড়াতে এবং শান্তি নিশ্চিত করতে আমরা সব একত্রে কাজ করে যাব। তো নেটোর মহাসচিবের এই বক্তব্যের আলোকে আপনি সামগ্রিকভাবে নেটোর ভূমিকাকে কিভাবে মূল্যায়ন করবেন?
ধন্যবাদ। 1949 সালের 4 এপ্রিল 12টি রাষ্ট্র নিয়ে নেটো গঠন করা হয়, এবং তখন নেটোর মূল উদ্দেশ্য ছিল ইউরোপে, মূলত পশ্চিম ইউরোপে তৎকালীন যে সোভিয়েত ইউনিয়ন, সেই সোভিয়েত ইউনিয়নের যে ক্রমবর্ধমান প্রভাব, মূলত সামরিক এবং রাজনৈতিক, সেই প্রভাবকে আসলে প্রতিরোধ করবার উদ্দেশ্য নিয়েই কিন্তু ইউরোপের কয়েকটি রাষ্ট্র এবং সে তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা একত্রিত হয়ে নেটো গঠন করা হয়। এবং নেটো প্রথমে একটি রাজনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ করে এবং খুব অল্প সময়ের পরে এটি একটি সামরিক জোটও পরিণত হয়, এবং বর্তমানে নেটোকে একটি রাজনৈতিক এবং সামরিক জোট মনে করা হয়। তো পরবর্তী সময়ে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটল এবং পূর্ব ইউরোপের দেশগুলো থেকে সমাজতান্ত্রিক যে ব্যবস্থা ছিল তার পতন ঘটল, তখন যে প্রশ্নটা তখন উঠে এসেছিল যে তাহলে আর নেটো সামরিক জোট হিসাবে নেটোর আর কোনো প্রয়োজনীয়তা বিশ্ব রাজনীতিতে রয়েছে কিনা। এবং তৎকালীন সময়ে মিখাইল গর্বাচভ বলেছিলেন মার্কিন প্রেসিডেন্টকে যে নেটোর যে সদস্য রাষ্ট্র সংগ্রহ করা সেটির জন্য পশ্চিম যে জার্মানি, পূর্ব জার্মানি, যেন পূর্ব জার্মানির সীমানার বাইরে যাতে পূর্ব ইউরোপে না যায়। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে পূর্ব ইউরোপের যে বিভিন্ন রাষ্ট্র তারাও নেটোতে যোগদান করেন, এবং সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত 3টি রাষ্ট্র এস্তোনিয়া, লিথুনিয়া এবং লাতভিয়াও নেটোর সদস্যভুক্ত হন। এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর যে নেটোর যে ভূমিকা, নেটোর ভূমিকায় আমরা একটু পরিবর্তন দেখলাম তৎকাল, এবং নেটোর মূল এজেন্ডা হয়ে উঠল যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ, এবং যে জলদস্যু, বিশেষ করে যে হর্ন অফ আফ্রিকা, সে জলদস্যুর বিরুদ্ধে যুদ্ধ এবং কিছু মানবিক মিশন। কিন্তু পরবর্তী সময়ে আমরা আবার যখন দেখি যে রাশিয়ার যখন পুনরুত্থান ঘটল, তখন নেটোর ভূমিকার মধ্যে আমরা একটা পরিবর্তন দেখলাম। অর্থাৎ শীতল যুদ্ধকালীন সময়ে যে নেটো যে ভূমিকা পালন করছিল অনেকটা যেন সেই জায়গায় চলে আসে, এবং কিন্তু শীতল যুদ্ধের সময় আমরা নেটোর শত্রু বা নেটোর যে সমস্যাগুলি দেখেছি সেটা ছিল বহিস্থ, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমরা নেটোর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে কতগুলি আভ্যন্তরীণ যে সমস্যা, বিশেষত আমরা যেটা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তুরস্কের সমস্যা, কতগুলি বিষয়কে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জার্মানির সমস্যা, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্লাইমেট চেঞ্জ পলিসি, বাণিজ্য নীতি, এ সমস্ত নীতি বিষয় নিয়ে যে নেটোর অন্যান্য সদস্যভুক্ত রাষ্ট্রগুলির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভিন্নতর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টা দাঁড়ালো যে প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন নেটোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন, এবং যে বিরোধটা আজকে নেটো সদস্যভুক্ত রাষ্ট্রগুলির মধ্যে দেখা দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে নেটোর প্রত্যেকটি সদস্য রাষ্ট্রকে অন্তত তাদের যে জিডিপি সেই জিডিপির 2% চাঁদা হিসেবে কন্ট্রিবিউট করতে হবে, কিন্তু এখন পর্যন্ত মাত্র 60টি রাষ্ট্র সেই কমিটমেন্টটা ফুলফিল করতে পেরেছে, এবং জার্মানি প্রকাশ্যে বলেছে যে তাদের পক্ষে 1.5% বেশি চাঁদা দেওয়া সম্ভব হবে না 2024 সাল নাগাদ। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থানের ফলে আমরা দেখলাম যে প্রতিনিধি পরিষদে একটি বিল পাশ করা হয়েছে নেটো সাপোর্ট অ্যাক্ট, সেটাকে পরবর্তীতে সিনেটে পাঠানো হবে। অর্থাৎ আজকে যে নেটো সার্বিকভাবে যে অবস্থাটা দেখা যাচ্ছে যে প্রথমে একটি 12 সদস্য নিয়ে নেটোর শুরু যাত্রা শুরু করেছিল, পরবর্তীতে আজকে তার সদস্য সংখ্যা 29 দাঁড়িয়েছে, এবং জর্জিয়া এবং ইউক্রেনও নেটোর সদস্য হতে চাচ্ছে। কিন্তু একই সাথে যে নেটোর যে বিভিন্ন রাষ্ট্র তাদের মধ্যে নানান বিষয় নিয়ে এক ধরনের টানাপোড়েন সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং পুনরুত্থিত রাশিয়ার ফলে আগামী দিনগুলোতেও টানাপোড়েন সত্য নেটো তার ভূমিকা এবং নেটো তার দানা যে কার্যক্রম সেটি অব্যাহত রাখবে বলেই মনে করা হচ্ছে।
এই যে টানাপোড়েনের কথা আপনি বললেন এবং বিশেষ করে নেটোর সদস্যরা কতখানি অর্থ ব্যয় করবেন সে বিষয়ে 2% কথা হয়েছে তাদের জিডিপির, কিন্তু সবাই দিচ্ছেন না। এই পরিপ্রেক্ষিতে আপনি ভবিষ্যতে নেটোকে কিভাবে দেখছেন?
ভবিষ্যতে নেটোকে আমি যেভাবে দেখছি সেটি হচ্ছে যে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে নানা বিষয়ে মতভেদ থাকলো, যেমন আমরা দেখেছি আপনি যে চাঁদার কথা বললেন, পাশাপাশি তুরস্কের সাথে একটি শীতল সম্পর্ক যাচ্ছে বিভিন্ন ইস্যুতে, রাশিয়া থেকে আপনার S-400 ক্ষেপণাস্ত্র আমদানি সহ সিরিয়াতে তুরস্কের নীতি এবং আরো নানাবিধ বিষয় নিয়ে সমস্ত টানাপোড়েন সত্ত্বেও নেটো যে আপনার কোহেসিভ ভূমিকা, সে কোহেসিভ ভূমিকা আমরা দেখতে পাবো বা নেটোকে আরো সক্রিয় আমরা দেখতে পাবো, কারণ নেটোর যে মূল উদ্দেশ্য ছিল ইউরোপে সোভিয়েত ইউনিয়নের প্রভাবকে ঠেকানো, আমরা এবং রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের পতনের পর মনে হয়েছিল যে নেটোর ভূমিকা কি হবে না হবে, এ ধরনের একটা আলাপ আলোচনা চলছিল বা নেটোর আদৌ প্রয়োজনীয়তা রয়েছে কিনা, এ ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন সদস্য রাষ্ট্র বা বিভিন্ন চিন্তাবিদের লেখায় বা বক্তব্যে উঠে এসেছিল। কিন্তু এখন আবার রাশিয়ার পুনরুত্থানের ফলে এবং ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়ার একটা যে আমরা যে সামরিক এবং রাজনৈতিক প্রভাব আমরা দেখতে পাচ্ছি বা বিশ্ব রাজনীতিতে রাশিয়ার যে একটা ক্রমবর্ধমান প্রভাব দেখছি, এর ফলশ্রুতিতে নেটোকে আমরা আগামী দিনগুলিতে আরেকটি আরো আবারও কার্যকর একটি সংগঠন হিসেবেই দেখতে পাব।
তাহলে কি সেটাই একটা কারণ যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার নেটো সম্পর্কে তার মতামতে খানিকটা পরিবর্তন এনেছেন? তিনি বলেছিলেন তার নির্বাচনী প্রচার অভিযানে এবং পরেও যে নেটোর তেমন একটা ভূমিকা নেই, কিংবা নেটোর ভূমিকাকে তিনি খানিকটা খাটো করেছিলেন, এবং এই যে নেটোতে যে কন্ট্রিবিউশনের কথা, যে চাঁদের কথা উঠেছে সেটার উপরও তিনি জোর দিয়েছিলেন, বলেছিলেন যুক্তরাষ্ট্র কেন একাই সিংহভাগ বহন করবে। কিন্তু সম্প্রতি নেটো সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটেছে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও স্বয়ং বলেছেন যে রাশিয়ার যে ক্রমবর্ধমান একটা গুরুত্ব স্থাপন করার চেষ্টা করছে রাশিয়া ইউরোপে বিশেষত, সেটার পরিপ্রেক্ষিতে নেটোর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তা আপনি কি মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন সম্পর্কে?
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি পরিবর্তন সম্পর্কে বোধ হয় এখনই কোনো মূল্যায়নে যাওয়া ঠিক হবে না, কারণ আমরা ওনাকে দেখেছি যে উনি খুব ঘন ঘন ওনার অবস্থান পরিবর্তন করেন এবং সবাইকে চমকি দিয়ে আমেরিকার ইতিহাসে উনি মানে 1949 সালে নেটো প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট বললেন যে নেটোর প্রয়োজনীয়তা নেই বা নেটোর আদৌ কোনো প্রয়োজনীয়তা রয়েছে কিনা, এবং পরবর্তীতে উনি নেটো সদস্য রাষ্ট্রগুলিকে বলতে শুরু করলেন যে তাদেরকে কমপক্ষে 2% চাঁদা দিতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একার পক্ষে নেটোর দায়িত্ব পালন করা সম্ভব হবে না। এবং অবস্থা এমনই দাঁড়ালো যে এক পর্যায়ে আমরা দেখলাম যে প্রতিনিধি পরিষদে কিন্তু বিল পাস করতে হলো নেটোকে রক্ষা, নেটোকে সমর্থন দিয়ে। সুতরাং এখন যে ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান, উনি কি বিশ্ব যে রাজনীতির যে পরিবর্তন, সে পরিবর্তনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক স্বার্থ বিশ্বে রয়েছে সেটি উপলব্ধি করে উনার এই পরিবর্তন, না উনি অন্য কোনো কারণে উনার সেই পরিবর্তন বা শুধুমাত্র এটি একটি রাজনৈতিক স্ট্যান্স? কারণ আমরা কিছুদিন আগেও দেখলাম যে রিপোর্টটা উনার সম্পর্কে বের হলো, সেই রিপোর্টে উনি রাশিয়ার সাথে উনার কোনো সহযোগিতা ছিল না নির্বাচনে, এই মুলার রিপোর্টে আমরা দেখলাম। সুতরাং সেই রিপোর্টকে ধারাবাহিকতায় উনি আজকে এই অবস্থান নিয়েছেন কিনা সেটি আগামী দিনগুলোতে বোঝা যাবে।
ডক্টর সাইদ ইফতিকার আহমেদ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
আমাদের সাপ্তাহিক নিয়মিত পরিবেশনা নারী কণ্ঠ প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবারের এই নিয়মিত পরিবেশনায় আমরা তুলে ধরব নারীর জীবনের নানা কাহিনী। নারী কণ্ঠ শোনার আমন্ত্রণ রইল।
এক রিপোর্ট অনুযায়ী পরিবেশ দূষণজনিত মৃত্যুর হার বাংলাদেশে অনেক উঁচু। এ থেকে রেহাই পেতে হলে প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ এবং সমাজের প্রতিটি নাগরিকের সচেতনতা। ঢাকা থেকে নাসরিন হুদা বিথি।
বর্তমানে শব্দদূষণ ও বায়ুদূষণ একটি মারাত্মক সমস্যা। দিন দিন এর হার বেড়েই চলেছে। গাড়ির হাইড্রোলিক হর্ন সহনীয় মাত্রার তুলনায় অনেক বেশি, আর এই শব্দদূষণের কারণে শিশু থেকে শুরু করে প্রতিটি ব্যক্তি নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত। ঢাকা শহরের শব্দের গড় মাত্রা 95 ডেসিবেল, যদিও এর হার হওয়া উচিত 50 ডেসিবেল। আর এই বায়ু ও শব্দদূষণ থেকে নানা রোগের সৃষ্টি হচ্ছে। কেন অহেতুক এই হর্ন বাজানো হয় জানতে চাইলে গাড়ি চালকরা বলেন,
ঢাকা শহরে অবশ্যই হাইড্রোলিক বাজানোর অন্যায়, তারপরও স্যার করতে হয়, স্যার কিছু করার নেই,
জ্যাম থাকলে আমরা হর্ন বাজাবো।
পিছনে গাড়িতে যেমন হর্ন দিচ্ছে এটা আসলে ঠিক না, উনি নিজেও জানছে যে সামনে যাইতে পারতেছে না, তারপরে হর্ন দেয়।
আগে যাওয়ার জন্য বা একটু হর্ন দিল, দেখা গেছে আমি একটু সাইড দিলাম।
ড্রাইভার তো সব সমান না, কিছু কিছু মনে করেন হিরো সিটি ড্রাইভারের লাগে ভালো, ড্রাইভার দুর্নাম হয়ে যায়।
সামনে গাড়ি থাকলে জ্যাম থাকলে একটু হর্ন টর্ন দেই।
এদিকে হর্নের জন্য পথচারীরাও নানা সমস্যার কথা জানালেন।
সচেতনতা যখন আমাদের বাড়ছে না তখন আইনের খুব দরকার।
শব্দ দূষণ করতেছে এর জন্য প্রতিবাদ করার মতন কেউ নেই।
নিস্তেজ নিয়ে চলতে হয়, তারপর আবার অনেক শব্দ, অনেক অসহ্য, মানে বিরক্ত করে, কানে অনেক চাপ পড়ে, মাথায় ব্রেনে তো প্রেসার পড়ে আমাদের।
এছাড়া বায়ু দূষণের কারণেও নানা সমস্যার সৃষ্টি হয়। বায়ু ও শব্দ দূষণের কারণে শিশুদের কি ক্ষতি হতে পারে তা জানালেন ঢাকা শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মাকসুদুর রহমান।
বিভিন্নভাবে বাইকে আমরা দূষণ করছি প্রতিনিয়ত। এই দূষণের ফলে যেটা আমরা স্বাস্থ্য ঝুঁকি থাকে, বিশেষ করে শিশুরা বেশি সব থেকে স্বাস্থ্য ঝুঁকি থাকে, যেমন ধুলাবালিতে আপনার শ্বাসকষ্ট হতে পারে তাদের, এমনকি অ্যাজমা যাদের আছে তাদের অ্যাজমা তখনও বেড়ে যেতে পারে, এবং এছাড়া চোখ জ্বালা পোড়া করতে পারে। তাতে পরিবেশ দূষণের কারণে দেখা গেলো যে শরীরে অন্যান্য অর্গানও যে শ্বাসযন্ত্রের মাধ্যমে যে কেমিক্যাল, অনেক সময় কেমিক্যাল গুলো ফুসফুসে যায়, সেখান থেকে সারা বডিতে চলে যায়, সেজন্য ফুসফুসের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, এরকম অনেক কিছু পরিবেশ দূষণের কারণ হয়। এছাড়া বর্তমানে দেখা যাচ্ছে আমাদের দেশের ঢাকা শহরে প্রচুর গাড়ি ঘোড়া, এগুলোর থেকে যে শব্দ দূষণ হয়, সাধারণত আমাদের শব্দ দূষণ এগুলো কতটা, বিশেষ করে হাইড্রোলিক যে হর্নগুলা সেগুলো কিন্তু আমাদের শব্দ দূষণের পক্ষে অনেক সময় এটা আমাদের কানে শুনতে কম শুনতে পারবে, এছাড়া অনেক সময় গভীর হয়ে যেতে পারে। যদি নিজেরা যদি পালন করে যদি আমরা করতে পারি এবং প্রতিরোধ করতে পারি, তবেই আমরা এই পরিবেশ দূষণ থেকে আমাদের স্বাস্থ্যকে রক্ষা করতে পারি।
বিশ্বের মধ্যে দূষণজনিত মৃত্যুর হার বাংলাদেশে সবচেয়ে বেশি, আর এর থেকে রেহাই পেতে হলে প্রয়োজন সমাজের প্রতিটি নাগরিকের সচেতনতা। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এভরিডে গ্রামার,
প্রতিদিনকার ব্যাকরণ।
হ্যাঁ, ব্যাকরণ প্রতিদিন,
আসলে প্রতিদিন না হলেও প্রতি মঙ্গলবার রেডিওতে শুনবেন এবং ওয়েবসাইট ও ফেসবুকে দেখবেন ইংরেজি ব্যাকরণ শেখার এই নতুন অনুষ্ঠান।
গণিতের মতো কঠিন একটা বিষয়কেও যে সহজ করে আনন্দের সাথে শেখানো যায় তা প্রমাণ করার চেষ্টা করছেন বাংলাদেশের চমক হাসান। গত 10 বছর ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী এই গণিতপ্রেমী বাংলাভাষী স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের জন্য অনলাইনে ভিডিওর মাধ্যমে অঙ্ক শেখাচ্ছেন। ডক্টর চমক হাসানের সাথে কথা বলেছেন আমাদের ক্যালিফোর্নিয়া প্রতিনিধি আবু নাসের রাজীব।
বাংলাদেশে একটা বড় অংশের মানুষের মধ্যেই, বিশেষ করে যারা এখন লেখাপড়া করছে, তাদের মধ্যে গণিত নিয়ে এক ধরনের ভীতি কাজ করে। আপনি এই গণিত ভীতি দূর করার জন্যে মজা করে যে গণিতের চর্চা, সেটার জন্য অনেক দিন থেকে কাজ করছেন, ভিডিও আপলোড করছেন ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে। কবে থেকে শুরু করলেন এবং উদ্দেশ্য কী ছিল?
আচ্ছা, এটা শুরু আসলে বেশ আগে, 2011 থেকে আমি ভিডিওগুলো পোস্ট করতে শুরু করি, প্রথমে ইউটিউবে ছিল, পরবর্তীতে ফেসবুকে। তো আমার আসলে মূল ধারণা যেটা ছিল যে গণিত ব্যাপারটাকে আমি নিজে অনেক ভালোবাসি, তো এটা আমার নিজের খুব ভালোবাসার একটা জায়গা, খুব প্রিয় একটা জায়গা। তো যেটা হয় আর কি, যে আমার নিজের যে জিনিসটা খুব প্রিয় আমি চাই যে এই জিনিসটা সব মানুষ সেটাকে ভালোবাসুক। তো আমার এই ভালোবাসাটা মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য আসলে এই ভিডিওগুলো করা শুরু। আমি চেয়েছিলাম যে গণিতের আনন্দটা মানুষের কাছে পৌঁছে যাক।
এখন পর্যন্ত মোট কতটা ভিডিও আপনি আপলোড করেছেন, তৈরি করেছেন?
একেবারে ঠিক ঠিক সংখ্যাটা বলতে পারছি না, সংখ্যাটা 30 থেকে 40 কাছাকাছি।
আচ্ছা, এবং এগুলো ডিউরেশন কত মিনিট?
এগুলো যেগুলো ইউটিউবে ভিডিও বানাতাম, আমার আসলে বেশ কয়েকটা সিরিজ ছিল ছোটো ছোটো, যেরকম একটা ছিল গণিতের রঙ্গে নামে একটা সিরিজ, তো গণিতের রঙ্গে সিরিজগুলো ছিল প্রায় 10 থেকে 12 মিনিট করে করে, আর তারপর একটা ছিল চটপট গণিত নামে, যেটা খুব ছোটো ছোটো হয়তো প্রশ্ন ছিল বাচ্চাদের, ওরা আমাকে প্রশ্ন করতো যে ভাইয়া লক কি জিনিস একটু বোঝান, ছোট্ট করে তখন এই 1-2 মিনিটের জন্য তখন ভিডিও করতাম, সেগুলো 2 মিনিট থেকে 4 মিনিটের এরকম ভিডিও ছিল। আর আরেকটা সিরিজ ছিল ক্যালকুলাসের অ আ ক খ, তো সেগুলো ছিল প্রায় 6 মিনিট থেকে 10 মিনিট এরকম করে করে আর কি।
এবং অসংখ্য ছেলেমেয়ে তো এই ভিডিওগুলো দেখছে, যতদূর আমি জানি যে আপনার ইউটিউব ভিডিওগুলো যখন আপনি আপলোড করেন তার কিছুদিনের মধ্যে এটা 100,000 ভিউজ হয়, মূলত কারা আপনার এই ভিডিওগুলো দেখছে?
ইউটিউবের যখন আমি ভিডিওগুলো পোস্ট করি, ইউটিউবে একটা ওদের নিজস্ব একটা ডেটার মানে কারা কারা ভিডিওটা দেখছে সেটা আমাকে জানায়, তো সেটা থেকে দেখেছি যে এই বয়সের সীমাটা প্রায় 18 থেকে 30 পর্যন্ত আর কি, তো সবচেয়ে বেশি দেখে 18 থেকে 25 এই বছর বয়সে যারা, তারা সবচেয়ে বেশি এই ভিডিওটা দেয়।
এবং ওরা তো আপনার ওই যে অ্যানালিটিক্স যেটা দেয় সেটা তো ওরা তথ্য দেয় যে কোন অঞ্চলের মানুষ বেশি দেখছে, মূলত কি
বাংলাদেশের? মূলত বাংলাদেশের, বাংলাদেশের ঢাকার মধ্যে সবচেয়ে বেশি এখনও, যেহেতু ইন্টারনেট আসলে সারা দেশের ভাবে পৌঁছানি, তো ঢাকা থেকে সবচেয়ে বেশি, তারপরে চট্টগ্রাম, আর এই বাংলাদেশের বাইরে কলকাতা থেকেও বেশ কিছু মানুষ দেখেন, এটা একটা এই ব্যাপার, যেহেতু বাংলাতে তো ধারণা করে নিই যে ওখান থেকেও কিছু মানুষ দেখেন, আর এছাড়া ইউনাইটেড স্টেটস মানে আমেরিকা থেকেও বেশ কিছু মানুষ দেখেন ভিডিওগুলো।
আর এই এই ভিডিওগুলো নিয়ে আপনার বড় ধরনের আর কোনো পরিকল্পনা আছে ভবিষ্যতে?
পরিকল্পনা আছে, আমার আসলে যেটা ইচ্ছা যে এখনও বাংলাদেশের মানুষের ভেতরে গণিত ব্যাপারটা নিয়ে আপনি যেটা বলছিলেন যে একটা ভীতি মতো কাজ করে, তো আমার যেটা ধারণা যে এটা একটা বড় অংশ আসলে আমাদের সাংস্কৃতিক বলা যেতে পারে, যে গণিত ব্যাপারটা যে অনেক মজার হতে পারে, এটা যে এটা নিয়েও যে অনেক আনন্দ করা যায়, এই ধারণাটাই আমাদের অনেকের ভেতরে এখনও জন্মায়নি, তো যে কারণে যখন শিক্ষকেরা পড়ান তারাও বেশ বলা যায় কিছুটা নিরস করে পড়ান, তো আমি চিন্তা করেছিলাম যে আমি যদি জিনিসটার মজাগুলো মানুষকে ধরিয়ে দিতে পারি তাহলে তারা নিজেরাই গণিতের প্রতি আগ্রহী হবে, তখন তারা নিজেরাই গণিতের এই সুন্দর পথটাতে তারা ঘুরে বেড়াবে, তো আমার মূল ধারণাটা আসলে গণিত শেখানো ছিল না, আমার ইচ্ছা ছিল যে আমি আনন্দটা ধরিয়ে দেবো, তো সেখান থেকে ভিডিওগুলো তো করেছিলাম, তার পাশাপাশি এখন যেরকম বই লিখছি, তো আমার ইচ্ছা আছে যে
আপনি দুটো বই লিখেছেন এখন পর্যন্ত,
গণিতে তিনটা বই লিখেছেন,
বইগুলোর নাম এবং কোন বিষয়ের বই লিখেছেন?
প্রথম বইটা ছিল গণিতের রঙ্গে হাসি খুশি গণিত, এগুলো ছিল আমার ইউটিউব চ্যানেলে যে গণিতের রঙ্গে নামে একটা ভিডিও সিরিজের কথা বলেছিলাম, তো সেইটার উপরে ভিত্তি করে এই পুরো বইটা ছিল, কারণ অনেকের কাছে তো ভিডিওগুলো পৌঁছায় না, হয়তো বইটা বেশি মানুষের কাছে পৌঁছবে, তো সেটার থেকে ওই বইটা ছিল প্রথম বইটা। দ্বিতীয় বইটার নাম ছিল অঙ্ক ভাইয়া, তো সেই বইটা 2018 প্রকাশিত হয়েছিল, তো এই অঙ্ক ভাইয়া বইটার বিষয়বস্তু ছিল ক্লাস 9-10 বাচ্চাদের যেসব প্রশ্ন থাকে গণিত নিয়ে, সেগুলো একটা গল্পের মধ্যে একটা ছোট্ট উপন্যাসের মতো করে আমি লিখেছিলাম, যাতে তারা মজা করে জিনিসগুলো বুঝতে পারে আর কি, তারা ভেতর থেকে জানতে পারে। আর তৃতীয় বইটা এবছর বের হয়েছে,
এবারের বইমেলাতে বের হয়েছে,
বই মনে হচ্ছে নিমিক পানে ক্যালকুলাসের পথ পরিভ্রমণ, এটা ক্যালকুলাসের উপরে একটা বই, ক্যালকুলাস ডিফারেনশিয়াল ক্যালকুলাসের উপরে, তো আমার মনে হচ্ছিল যে এটা খুব জরুরি একটা বিষয়, কিন্তু খুব মজার কোনো বই আমাদের দেশে নেই বাংলাতে।
আপনি তো একজন ইউটিউব সেলিব্রিটি, গণিতের উপরে বই লিখে এবং গণিতের বিষয়ে ভিডিও তৈরি করে যে ইউটিউব সেলিব্রিটি হওয়া যায় সেটা আমার কল্পনার বাইরে ছিল। আপনি সেলিব্রিটি এই কারণে বলছি, আমি এবার একটা স্টোরি দেখছিলাম, নিউজ স্টোরি দেখছিলাম, আপনি যখন বইমেলাতে এবার ঢাকায় গিয়েছিলেন, তখন যখন বইমেলাতে আপনি গেলেন আপনার এত ভক্ত ওখানে আসলো যে পুলিশ তার নিরাপত্তা দিতে হয়েছিল, আপনার কেমন লাগে?
এটা আসলে
মানে অনুভূতি কেমন?
এটা আমার জন্য আসলে অকল্পনীয়, এটা সত্যি কথা, মানে আমি গণিতের বই লিখে মানে যতটুকু জনপ্রিয়তা পেয়েছি, মানে গণিতের বই লিখে যে এরকম মানুষের কাছে সাড়া পাওয়া যাবে এটা আমি নিজেও কল্পনা করিনি, তো আমার কাছে যেটা মনে হয় যে হয়তো গণিত নিয়ে অনেক মানুষের ভেতরেই এক ধরনের ভীতি বা অস্বস্তি কাজ করতো, আমি হয়তো সেই জায়গাটা একটা স্বস্তির পরশয়তা দিতে পেরেছি অনেক মানুষকে, মানে অনেক মানুষের ভেতরেই জিনিসটা ছিল, তাদের যখন তারা এই জিনিসটা পেয়েছে কারো কাছ থেকে যে গণিতকে মজা করে উপস্থাপন করা যায়, এই ধারণাটাই হয়তো অনেকের মনে অনেক স্বস্তি দিয়েছে, তারাই আমার মূল ভক্ত যারা আমার ভিডিওগুলো দেখেন বা আগের বই যারা পড়েছেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যেহেতু বাইরে থাকি, দেশের বাইরে, আমার মনে হয়েছে যে প্রায় 3 বছর পরে দেশে গেলাম, অনেকেই অনেক সময় দেখা করতে চেয়েছেন আমার সঙ্গে, তো হয়তো তারা অনেকদিন ধরে অপেক্ষাও করেছিলেন, এই কারণেই হয়তো এত মানুষ একসঙ্গে এসে পড়েছেন একদিনে।
আপনার তো একটা ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, কি নামে ওই পেজটা?
এই পেজটার নাম হচ্ছে চমক হাসান, চমক হাসান বাংলায় লেখা, তারপর ইংরেজিতে লেখা চমক হাসান, তো
এখানে প্রায় 6 লাখের বেশি আপনার ফলোয়ার রয়েছে।
জি, 6 লাখের বেশি ফলোয়ার ওখানে আছেন, তারাও মূলত আসলে গণিতের ফলোয়ার, অনেকদিন ধরেই তারা আমার ইউটিউবকে ফলো করতেন, তারপরে সেখান থেকে ফেসবুকে।
আপনি তো এখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে আছেন, এখানকার একটা প্রযুক্তি কোম্পানিতে কাজ করছেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে, এবং আপনি আপনার লেখাপড়া বাংলাদেশে না, লেখা কোথায় 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 পড়েছেন বাংলাদেশে?
আমি স্কুল কলেজ ছিল কুষ্টিয়াতে, কুষ্টিয়া জেলা স্কুল, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, তারপরে বুয়েট থেকে আমি তড়িৎ কৌশলে বিএসসি শেষ করেছি, আর তারপরেই আমি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা থেকে পিএইচডি সম্পন্ন করি আর কি।
খুব খুব ভালো একটা একাডেমিক ক্যারিয়ার আপনার। তো গণিতের প্রতি আপনার নিজের যে ভালো লাগা, সেটা কবে থেকে তৈরি হয়েছে?
সেটা তৈরি হয়েছে বোধহয় ক্লাস 9-10 থেকে, এমনিতেই একটা ভালো লাগা ছিল। আর আরেকটা ছোট্ট ঘটনা ছিল যে আমাদের একজন শিক্ষক ছিলেন, আমার খুবই কাছের একজন শিক্ষক, তো উনি আমার মনে হচ্ছে আমি ক্লাস 8-এ একবার গণিতে বেশ খারাপ করেছিলাম আর কি, তো উনি আমাকে বলেছিলেন যে আমার মনে হয় যে তোর আর্টস না নিয়ে তোর মানে তোর সায়েন্স না নিয়ে তোর আর্টস নেওয়া উচিত। আমার তখন মনে হচ্ছে ব্যাপারটা একটা জিদ মতো কাজ করেছিল যে আমি যেহেতু গণিতকে ভালোবাসি, আবার গণিতে খারাপ করার কারণেই তিনি আমাকে বলছেন যে অন্য কিছু নিয়ে পড়ালেখা করতে, তো তখন আমার মানে একটা জিদ চেপে যায়। এবং আমি যেটা করি যে ক্লাস 9-এ থাকার সময় আমি পুরনো যত ক্লাসের বই ছিল ক্লাস 6-7-8 সেই বইগুলো আমি নিজে একা একা অঙ্ক করতে শুরু করি আর কি। তো একা একা অঙ্ক করতে করতেই মনে হয় যে অঙ্কের ভেতরে আমি ভেতর থেকে একটা আনন্দ খুঁজে পাচ্ছি। এর পরবর্তীতে বাংলাদেশে যখন গণিত অলিম্পিয়াডের সূচনা হয়, তখন বেশ কিছু তাদের যে কার্যক্রম ছিল সেগুলোর সঙ্গে একটু একটু করে যুক্ত হই, ফলে সেখান থেকে ভালো লাগাটার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে, এভাবে তৈরি হয়েছিল।
এই যে আপনি গণিত সহজ করে হাসি খুশির মাধ্যমে শেখানোর বা গণিতের প্রতি ভালোবাসা জাগানোর চেষ্টা করছেন, বাংলাদেশের টেক্সট বইগুলো যেটা লেখা হয় খুব কঠিন করে লেখা হয়, আপনি কি বাংলাদেশ টেক্সট বুক যে টেক্সট বুক প্রকাশ করার যারা করে যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কোনো কথা হয়েছে?
তাদের সাথে আমার কথা হয়নি, কিন্তু এই বছর কিছুটা উদ্যোগ নেওয়া হয়েছিল গত বছর আমি জানি, সেখানে ডক্টর কায়কুবাদ স্যার, ডক্টর মোহাম্মদ জাফরিকা স্যার, ওনারা নিজেরা মিলে বেশ কিছু বইয়ের সংশোধন তারা করেছিলেন, এবং এখন বইগুলো বেশ রঙিন করা হয়েছে, এখানে কার্টুন ঢোকানো হয়েছে, তো তারা চেষ্টা করছেন ব্যাপারটাকে উন্নত করার। আর আমার মনে হয় যে হয়তো ভবিষ্যতে আমিও যদি সুযোগ পাই তাহলে হয়তো এই এই বইগুলোকে আরও কতটুকু আনন্দময় করা যায় সেখানে হয়তো আমিও কিছুটা অবদান রাখতে পারবো।
আপনি তো ব্যক্তি জীবনেও খুব আনন্দ করতে পছন্দ করেন, আমি জানি যে আপনি অনেক ভালো গান করেন, আমাদের একটা গান শোনাবেন?
গানটা আসলে মানে আত্মার খোরাক বলা যায়, মানে একেবারেই শখের বসে। আচ্ছা, এই গানটা দেশ নিয়ে লিখেছিলাম। মাঝে মাঝে অজানা কষ্ট এক মনটাকে বড় ভাবায়, কিছুই তো পারিনি দিতে মাগো আজও তোমায়, তবু তোমারই জন্য অনুভূতির সবটুকু যেখানেই রই যত দূরে, এই হৃদয়ের সব কাটা তন্ত্রীতে ঝংকার ওঠে তোমার সুরে, মাগো প্রতিটি রক্ত কণায় আজও আগলে রাখি তোমায়, এই অস্তিত্বে মিশে আছো অন্তহীন, মাগো তুমি রেখো জেনে এই আমরাই দেব এনে, আধারের বাধা ভেঙে রাঙা ভোর রোদ্দুর মাখা দিন।
খুব সুন্দর, চমক হাসান, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে আমার সাথে কথা বলার জন্য।
আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/voabangla। আমাদের অনুষ্ঠান এবং বাংলা বিভাগের কর্মীদের সম্পর্কে ছবি সহ বিস্তারিত তথ্য রয়েছে এই ফ্যান পেজে, আপনিও ফ্যান পেজে সদস্য হতে পারেন।
যদি এমন হয় যে আপনার সেল বা মোবাইল ফোনের ব্যাটারি রিচার্জ করার আর প্রয়োজন নেই, তাহলে কেমন হয়? এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকা সংবাদদাতা কেভিন ইনক্সের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
এরকম কিছু কল্পনা করতেও ভালো লাগবে যে আপনার সেল ফোনের ব্যাটারিটাকে আর রিচার্জ করার প্রয়োজন থাকবে না। অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু তা হলেও ব্যাপারটা কিন্তু সত্যি। সান অ্যান্টোনিওতে অবস্থিত টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এখন এই পরীক্ষা নিয়ে কাজ করছেন এবং এটি বাস্তবে সত্যও হতে চলেছে। ইথান আহেন জানাচ্ছেন, আমরা সেলফোনের যন্ত্রাংশটির এমন একটা বিকাশ করতে চাইছি যেটি প্রায় ব্যাটারি ছাড়াই কাজ করতে পারে। এটির সম্ভাব্যতা দুটি জিনিসের উপর নির্ভর করে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। মৌলিক উপাদান কার্বনের একটি পাতলা স্তর যা শুধুমাত্র একটি পরমাণু, যাকে বৈজ্ঞানিক পরিভাষায় গ্রাফিন বলা হয়। আর দ্বিতীয় হচ্ছে ইলেকট্রন, চার্জযুক্ত সেই মৌলিক কণা যা বিদ্যুতের মাধ্যমে আমাদের অধিকাংশ উপাদানকে শক্তির যোগান দেয়। ক্রমাগত ঘূর্ণায়মান ইলেকট্রন সবসময় একটা শক্তি বা এনার্জি বহন করে চলেছে, যাকে বিজ্ঞানীরা স্পিনোট্রনিক্স নামে অভিহিত করছেন। বিজ্ঞানীরা এই স্পিনোট্রনিক্সকেই কাজে লাগানোর চেষ্টা করছেন। প্রথিক গোপালকৃষ্ণন প্রকৌশল বিভাগের ছাত্র, তিনি জানাচ্ছেন,
ইলেকট্রন ইজ এ লিটল বাট ভেরি পাওয়ারফুল ম্যাগনেট, সো ইমাজিন অ্যান ইলেকট্রন হুইচ স্পিনস ইন ইটস অন অ্যাক্সিস আইদার আপ অর ডাউন।
আদতে ইলেকট্রন হল কি একটি ক্ষুদ্রাতিক ক্ষুদ্র অতি শক্তিশালী চুম্বক যা নিজের অক্ষে ক্রমাগত ঘুরে চলেছে, উপরে অথবা নিচে। এ যাবৎকাল অবধি গবেষকরা ইলেকট্রনের ঘূর্ণায়মান শক্তিকে মাত্র 2% জোরালো করতে সক্ষম হয়েছেন। ইউনিভার্সিটি অব টেক্সাসের বিজ্ঞানীদের এই দল ইলেকট্রনগুলিকে গ্রাফিনের জ্যাকেটের মধ্যে ধরে তার মধ্যে মৃদু শব্দ তরঙ্গ চালিয়ে তার শক্তিকে বহুগুণ বর্ধিত করার চেষ্টা চালাচ্ছেন। এই কাজে তারা স্পাটারিং মেশিন ব্যবহার করছেন। সান অ্যান্টোনিওতে অবস্থিত ইউনিভার্সিটি অব টেক্সাসের আরেকজন ছাত্র হেভিন রয় চেরিয়ান বলেন,
ইউজিং গ্রাফিন ইজ এ নিউ অ্যাপ্রোচ টু স্পিনট্রনিক্স। Not only it is one of the strongest nanomaterial out there, but there are ways in which we can change its or modulate its electron conductivity.
Graphene byabohar spinotronics er khetre ekti jugantokari uttoron. Eti kebol matro shoktishali nanomaterial gulur moddhei je ekti ta noy, er sahajje electron gulir torit cholon khomota barano othoba komano ba poriborton kora othoba shongshodhon kora shobi kora jete pare. Jodi eti shofol hoy, tobe proyoger dik theke seta je shudhu সেলফোনের ব্যাটারির মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা নয়, বিশেষত কোয়ান্টাম কম্পিউটারিং এর ক্ষেত্রেও কিন্তু এটি একটি নতুন দিগন্ত খুলে দেবে। ইলেকট্রনের উপরে বা নিচের ঘূর্ণনকে ব্যবহার করে এই নতুন প্রযুক্তি, যার সাথে বিজ্ঞানীরা যন্ত্রগণকে শূন্য আর এক বিটের অদ্ভুত এক সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন। ইথান আহেন আরো বলেন,
সো ইফ উই আর সাকসেসফুল দেন উই ক্যান ইনক্রিজ দ্য এনার্জি এফিশিয়েন্সি আ লট, which is going to be a very important step for quantum computing.
সুতরাং আমরা যদি সফল হই তাহলে এটি তড়িৎ চুম্বকীয় শক্তির ব্যবহারিক ক্ষমতা সাংঘাতিকভাবে বাড়িয়ে তুলতে পারে, যা কোয়ান্টাম কম্পিউটিংয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। এই গবেষণাটি মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স অফিস অফ সায়েন্টিফিক রিসার্চের থেকে অনেক সাহায্য পাচ্ছে, কেননা এদের কাছে রিচার্জ না করে ব্যাটারির ব্যবহার একটি অত্যন্ত জরুরি এবং কার্যকরী প্রয়োজন।
শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, আগামী সোমবার মার্চ মাসের 20 তারিখ থেকে আমাদের বাংলা অনুষ্ঠান সরাসরি পুরো এক ঘণ্টা প্রচারিত হবে। বাংলাদেশ সময় রাত 10টা থেকে 11টা, ভারতীয় সময় রাত 9:30 থেকে 10:30, আর ওয়াশিংটন সময় দুপুর 12টা থেকে 1টা। সোমবার মার্চ মাসের 20 তারিখ থেকে অনুষ্ঠান প্রচারিত হবে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্সে। আগামীতে আশা করি আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের মতামত জানাবেন।
কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনবেন বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত আকারে। তবে তার আগে একটা ছোট্ট খেলার খবর দিয়ে নিতে চাই, সেটি হচ্ছে যে IPL বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলায় এখন খেলা চলছে জয়পুরের মাঠে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডারের মধ্যে। রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করেছে এবং তারা 139 রান করেছে 3 উইকেটের বিনিময়ে। সেখানে চমৎকার ব্যাটিং করেছেন, 73 রান করেছেন স্মিথ, 59 বলে 73 রান করেছেন তিনি। এছাড়া 37 রান করেছেন বাটলার এবং উদ্বোধনী ব্যাটসম্যান 5 রানে আউট হয়ে গিয়েছিলেন রাহানে। এবং 20 ওভারে রাজস্থান রয়্যালস 39 রান করেছে। এখন খেলা চলছে, কলকাতা নাইট রাইডার ব্যাট করছে, 78 রান, কোনো উইকেট না হারিয়ে 7 ওভার 4 বল খেলা হয়েছে। লিন 31 রান এবং নরিন 41 রানে অপরাজিত আছেন, 41 রান করেছেন 22 বলে, লিন 31 রান করেছেন 24 বলে। এই হচ্ছে আইপিএলের সবশেষ খবর। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন শগুফতা নাসরিন কুইন।
আহতদের এবং বেসামরিক লোকজনদের সরিয়ে নেওয়ার জন্য ত্রিপোলির উপকণ্ঠে 2 ঘন্টার অস্ত্রবিরতির জরুরি আবেদন জানিয়েছে জাতিসংঘ। সাবেক সামরিক কমান্ডার খলিফা হাফতারের নেতৃত্বাধীন পূর্ব লিবীয় সামরিক বাহিনী রাজধানী দখলের জন্য চাপ অব্যাহত রেখেছে। জাতিসংঘ সমর্থিত লিবিয়ার প্রধানমন্ত্রী ফয়েজ আল সেরাজ হাফতারের এই পদক্ষেপকে অভ্যুত্থানের প্রচেষ্টা বলে আখ্যায়িত করেন। হাফতার ও তার বাহিনী রাজধানীর উপকণ্ঠে পৌঁছে গেছে বলে মনে হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী সেরাজ বলেছেন সরকারি বাহিনী তাদের মোকাবেলা করতে প্রস্তুত। লিবিয়ায় জাতিসংঘের মিশন ওই এলাকায় সকল পক্ষের প্রতি মানবিক কারণে 2 ঘন্টার জন্য অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে। রুয়ান্ডাতে ব্যাপক গণহত্যার 25তম বার্ষিকী উদযাপনের নেতৃত্ব দিলেন প্রেসিডেন্ট পল কাগামে। ওই গণহত্যায় লক্ষ লক্ষ মানুষ নিহত হয়। যারা দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে তাদের প্রতি কঠোর সতর্কবাণী উচ্চারণ করেন প্রেসিডেন্ট কাগামে। 1994 সালের ঘটনার কথা স্মরণ করার জন্য যারা সমবেত হন তাদের উদ্দেশ্যে কাগামে বলেন, আমরা কোনো বিশেষ স্থান দাবি করি না, কিন্তু দাবি করার স্থান আমাদের আছে, আমাদের ভেতরে লড়াই করার স্পৃহা আছে, এখন যা ঘটছে তা কখনো আর ঘটবে না। ব্যাপক গণহত্যার 25তম বার্ষিকী উদযাপনের আগে পর্যন্ত রুয়ান্ডা ও উগান্ডার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। উগান্ডার বিরুদ্ধে রুয়ান্ডা অভিযোগ করে যে কিগালির সরকারের বিরোধিতা করে যেসব গ্রুপ তাদের সমর্থন দেয় উগান্ডা। উগান্ডা ওইসব অভিযোগ প্রত্যাখ্যান করে। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের পূর্ণ রিপোর্ট প্রকাশ পেলে এটা প্রমাণিত হবে যে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের নির্বাচনী কর্মকর্তাদের যোগাযোগ বিষয়ে প্রাথমিক যে উপসংহার টানা হয়েছিল তার চাইতে তা বেশি ক্ষতিকর। এ বিষয়ে যেসব রিপোর্ট প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউসের কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করেন। আগে বলা হয়েছিল যে নির্বাচনে বিজয়ে সাহায্য পাওয়ার জন্য ট্রাম্প বা তার সহকারীরা মস্কোর সঙ্গে ষড়যন্ত্র করেনি। ট্রাম্প টুইটারে বলেন যে বব মুলারের টিমের সদস্যরা যারা ট্রাম্পকে অপছন্দ করে এবং ক্ষুব্ধ ডেমোক্র্যাটরা সংবাদ মাধ্যমের কাছে অবৈধভাবে তথ্য প্রকাশ করেছে এবং মিথ্যে সংবাদ মাধ্যম কোনো সূত্র ছাড়া সংবাদ তৈরি করেছে। রবিবার পাকিস্তান সতর্ক করে দিয়েছে যে তার দেশের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করেছে পাকিস্তান। নতুন দিল্লি যাতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন না করে তা নিশ্চিত করার জন্য পাকিস্তান আন্তর্জাতিক সমাজের প্রতি জরুরি কূটনৈতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। পশ্চিমবঙ্গে কোচবিহারের রাসমালার ময়দানে ভারতীয় জনতা পার্টি বিজেপির নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নির্বাচনী ভাষণ দেন। এ বিষয়ে পরমাশিস খোসরায়ের রিপোর্ট।
নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদী বলেন, মা সারদাকে সারা দেশ পুজো করে, কিন্তু দিদি বাংলায় সারদা কেলেঙ্কারি দিয়েছেন। নারদ মুনি ত্রিভুবনে পরিচিত, বাংলায় তার পরিচিতি কেলেঙ্কারিতে। রোজ বললে মানুষ ফুলের কথা মনে করে, কিন্তু এখানে রোজ মানে কাটা। সেই সঙ্গে নরেন্দ্র মোদী তার ভাষণে বলেন, দিদি ও তার সঙ্গী সাথীরা মিলে সারদা রোজভ্যালি সব টাকা লুট করেছে। এদিন কোচবিহারের জনসভায় নরেন্দ্র মোদী আশ্বাস দেন, চৌকিদার ফের সরকারে এলে তোলাবাজি গুন্ডাগিরি সব বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, সারদা নারদা টাকা কার সিন্ধুকে, পাই পাই হিসেব বুঝে নেবে এই চৌকিদার।
ওয়াশিংটন থেকে প্রচারিত ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান আজ এ পর্যন্ত। এই অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন জুবায়ের আত্মাইব, ফেসবুক লাইভে সহযোগিতা করেছেন সফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমি আহসানুল হক এবং
আমি শিগুফতা নাসরিন কুইন
আজকের মতো বিদায় চাইছি। সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.